জয়েন স্যার, গতদিন আমরা ভগবানের মহিমা প্রসঙ্গে শ্রী সঞ্জয়ের মুখে সেই ভগবানের বৈভব, সেই ভগবানের পরাক্রম, তিনি কেমন এবং তিনি যে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং নাশের কারণ, তাও সেই ভগবান, সে প্রসঙ্গ আমরা শুনলাম কৌরবদের পক্ষে। এবারে আমরা দৃকপাত করি, মানে দৃষ্টিপাত করে দেখি যে সেই পাণ্ডবগণের শিবিরে সেখানে কি হচ্ছে। বৈশম্পায়ন মহোদয় মহারিষি, তিনি পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয়কে বললেন, হে রাজন, সঞ্জয় পাণ্ডবদের শিবির থেকে নিষ্ক্রান্ত হওয়ার পর যুধিষ্ঠির যদুশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বললেন, কি বললেন? বললেন, হে মিত্রবৎসল শ্রীকৃষ্ণ, আমি আপনি ছাড়া আর কাউকে দেখছি না যে আমাকে এই মহাসংকট থেকে মানে রক্ষা করেন। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমি দেখি না, আপনার জন্যই আমি নির্ভয় হয়ে আছি। দুর্যোধনের কাছে রাজ্য ফিরে চাইছি আপনাকে লক্ষ্য করে। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার প্রত্যুত্তরে বললেন, হে ধর্মাত্মা রাজন, আমি আপনার সেবায় উপস্থিত, আপনি যা কিছু বলতে চান বলুন, আমি আপনি যা বলবেন আমি তা সব পূর্ণ করে দেব। যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে কেশব, রাজা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রেরা যা যা করতে চান তা তো আপনি শুনেছেন, সঞ্জয় আমাদের কাছে তাদের মতামত ব্যক্ত করেছেন, যদিও সেই সঞ্জয় তাদের দূত, অতএব তাদের বিরুদ্ধে কিছু বলার অধিকার তার নেই, তাহলে দূতের প্রাণদণ্ড হয়। তাহলে এখন কি করা উচিত? রাজা ধৃতরাষ্ট্রের রাজ্যের প্রতিও লোভ জন্মে গেছে, ধর্মাদিচ্ছে ছেড়েই দিয়েছেন, তাই তিনি আমাদের ও কৌরবদের প্রতি সম মনোভাবাপন্ন না হয়ে আমাদের রাজ্যের রাজ্য না দিয়েই সন্ধি করতে চান, মানে এমনি সন্ধি করতে চান কিন্তু কিছু দিয়ে টিয়ে নয়, এমনি ফ্রিতে। আমি তো এই ভেবেই তার নির্দেশে দ্বাদশ বৎসর বনবাস আর এক বৎসর অজ্ঞাত বাস করলাম যে তার বাক্য রক্ষা করার পর আমাদের গচ্ছিত রাজ্য তিনি ফিরিয়ে দেবেন, কিন্তু এখন তাকে মহালোভী বলে মনে হচ্ছে। ধৃতরাষ্ট্রকে বলছে, তিনি ধর্ম সম্বন্ধে কোনো চিন্তাই করছেন না এবং নিজে মূর্খ পুত্রদের মোহে অন্ধ হওয়ায় তাদের নির্দেশেই তিনি চলছেন, সে তো ধর্ম ভুলেই গেছে। হে জনার্দন, একটু ভাবুন যে এর থেকে আমার পক্ষে আর বেশি দুঃখটা কি হতে পারে? আমি সেই বনবাসকেও এত দুঃখ বলে মনে করিনি, এখন যেমনভাবে দুঃখিত হচ্ছি। আমি যাকে আমার পিতার আসনে বসিয়ে রেখেছি তিনি আমার সঙ্গে কপটতা, ছল, ধর্ম বিসর্জন দিয়ে যাবতীয় সব কিছু করছে, এর থেকে দুঃখ আর কি হতে পারে বলুন তো? না পাচ্ছি আমি আমার মাতা কুন্তির সেবা করতে, না পাচ্ছি আমি আত্মীয়গণকে ভরণ পোষণ করতে, তাদের সঙ্গে মানে যে দেওয়া পাওয়ার ব্যাপার আছে সে সমস্ত আমি কিছু করতে পারছি না। আমি তাই ভীষণভাবে দুঃখিত হয়েছি। আর দেখুন, কাশীরাজ, চেদিরাজ, পাঞ্চাল নরেশ, মৎস্যরাজ এবং আপনি আমাদের সহায়ক হলেও আমি শুধু 5টি গ্রাম মাত্র চেয়েছি। কি কি গ্রাম? আমি বলেছি অবিস্থল, বৃকস্থল, মাকণ্ডি, বারণাবত, যেখানে তাদের পুড়িয়ে মারার অভিসন্ধি করেছি, এই 4টি, আর একটি না হয় তারা ইচ্ছা মতন কোনো একটা গ্রাম আমাদের সমর্পণ করুক। দেখুন কত বিনয়, কত ধৈর্য, তাও তারা করতে রাজি নয়। যাতে আমরা 5 ভাই একত্রে কোনো প্রকারে জীবন ধারণ করে থাকতে পারি, সেজন্য ভরতবংশ বিনাশপ্রাপ্ত যাতে না হয় সেজন্যই আমরা 5টা গ্রাম দিলেও স্বীকার করতে ইচ্ছুক। কারণ আমরা সেই আত্মীয় বর্গের নিধন চাই না। এর থেকে আর অতি উত্তম কথা কি হতে পারে? এর থেকে ভালো কথা কিছুই আর হতে পারে না। তা হে সেই যে দুর্যোধন, সে মালা এতে প্রসাদই করবে, সময় মতো না দিলে তো এগুলো ছাড়ুন, ওগুলো পরে সেবায় লাগিয়ে দিই। আর কিন্তু দুষ্ট দুর্যোধন এতেও রাজি নয়, সেই 5টা গ্রাম দিতেও আমাদের ইচ্ছা করে না। সে সব কিছুর উপরই নিজ অধিকার রাখতে চায়, লোভে বুদ্ধিভ্রষ্ট হয়, আর বুদ্ধি যাদের ভ্রষ্ট হয়ে যায় তাদের মান সম্মান লজ্জা বলে কিছুই থাকে না। আর যাদের মান সম্মান লজ্জা বোধ না থাকে তারা লোককে যা ইচ্ছা তাই বলতে পারে, তার মধ্যে তো কোনো বিকার হয় না। একজন অসভ্য নির্লজ্জ ব্যক্তি যদি কোনো সম্মানিত ব্যক্তিকে কিছু বলেন তাহলে সে মর্মাহত হয়, কিন্তু সেই যে মূর্খ সে তো তার নিজের মান সম্মান জানেই, অতএব অন্য দুঃখিত হলে তার কিছু যায় আসে না, কারণ সে তো লজ্জাহীন মান সম্মানহীন, অতএব তার মর্যাদা সে বুঝতে পারে না। সেই সঙ্গে তাদের ধর্ম চলে যায় এবং ধর্ম বিদায় নিলে স্ত্রী যে লক্ষ্মী তিনিও বিদায় গ্রহণ করে। স্ত্রীহীন পুরুষের থেকে স্বজন সুহৃদ ব্রাহ্মণগণ সাধুগণ তাদের থেকে দূরে থাকে। যেমন ফল পুষ্প বিহীন বৃক্ষে পক্ষী থাকে না, তারা সেই বৃক্ষকে ছেড়ে চলে যায়। তার নির্ধন অবস্থা বড়ই দুঃখময়। এই যে নির্ধনতা এ কিন্তু খুব দুঃখদ। যেমন কেউ কেউ এই অবস্থায় পড়লে মৃত্যুকে পর্যন্ত কামনা করে থাকে। যারা জন্ম থেকেই নির্ধন তারা বেশি কষ্ট পায় না, আরে যারা গরিব প্রথম থেকেই তারা খেয়ে না খেয়ে জীবনকে তৈরি করেছে, অতএব তাদের অর্থে অর্থ না থাকলেও বা কষ্ট হলেও তাদের সেই কষ্টটা মানে জন্ম থেকেই সয়ে এসেছে তারা। কিন্তু যদি কোনো ধনী ব্যক্তি তারা যদি অর্থভ্রষ্ট হয়ে যায় তারা ভীষণভাবে কষ্ট পায়। হে মাধব, হে কেশব, এই ব্যাপারে আমার প্রথম চিন্তা হলো যে আমরা কৌরবদের সঙ্গে সন্ধি করি এবং সন্ধি করে শান্তিপূর্বক সমানভাবে এই রাজলক্ষ্মীকে উপভোগ করি। তা না হয় তবে শেষে এই করতেই হবে, ওদের সঙ্গে যুদ্ধে বধ করে সারা পৃথিবী মানে সারা রাজ্য আমাদের অধীনে করে নিতে হবে, এছাড়া তো আর কোনো রাস্তাও দেখি না। যুদ্ধে তো সর্বদা বিবাদী থাকে এবং প্রাণ সংকটগ্রস্ত হয়। আমি নীতির আশ্রয় নিয়ে যুদ্ধই করব মনে হচ্ছে, কারণ আমি রাজ্য ছাড়তেও চাই না এবং কুল নাশ হোক তাও চাই না। এজন্য এমন কি উপায় আছে? আমরা সাম, দান, দণ্ড, ভেদ সমস্ত উপায়েই নিজ কার্য সিদ্ধ করতে চাই, কিন্তু যদি সামান্য ক্ষতি স্বীকার করেও সন্ধি হয় তাহলে সেটি সব থেকে বড় কথা। আমি সেই বিশাল বৈভব সম্পন্ন ইন্দ্রপ্রস্থ এখন চাইছি না, কারণ কুল বেঁচে থাক, কুল যাতে ধ্বংস না হয় সেই জন্য সেই বারণাবত আদি পাঁচটি গ্রাম দিলেও আমরা সন্তুষ্ট। একে সব সন্ধি না হলে যুদ্ধ হবেই, তখন বীরত্ব দেখাতেই হবে। শান্তিতে কাজ না হলে কুটুম্ব অবশ্যই মানে কটুত্ব অবশ্যই আসে। পণ্ডিতরা এর উদাহরণ দিয়েছেন, উদাহরণ কুকুরের বিবাদেই দিয়েছে। কুকুরে যখন ঝগড়া করে তা কুকুর প্রথমে লেজটাকে নাড়ে, আর পরে একে অন্যের দোষ দেখে। প্রথমে লেজ নাড়ছিল কিন্তু সন্ধি স্থাপন করতে, কিন্তু তারপরে তারা একে অপরের দোষ দেখে, সেই কুকুর যেমন গর্জন করে এবার একসঙ্গে গর্জন করা আরম্ভ করল। তারপর তারা দাঁত দেখিয়ে যেমন করতে থাকে, এমন কিন্তু কিছু মানুষও আছে আবার, এবার দাঁত দেখিয়ে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপরে তাদের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই, একে অপরে কামড়া কামড়ি আরম্ভ করে। এদের মধ্যে যে বলবান সে অন্যের মাংস খায়। তাহলে মানুষের মধ্যেও এর থেকে মানুষের মধ্যে আর সেই কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যারা শান্তি চায় না তারা সেই কুকুরের মতোই, তারা কলহপ্রিয়, তারা কখনোই তাতে সে সাধু হোক, গৃহে থাকুক, বনে থাকুক, সেই কুকুরের স্বভাবটা ত্যাগ করতে পারে না। যারা বুদ্ধিমান, যারা সৎ হতে চায়, তারা সাধুসঙ্গ, শাস্ত্রসঙ্গ, হরিকথা শ্রবণ করে জন্ম জন্মার্জিত যে পাপ, সেই পাপ থেকেই তো এই কুকুরের এই পশুবৃত্তি উৎপত্তি হয়। তাই হরিকথা শ্রবণ করে তারা সেই মানে হিংস্র জানোয়ারের যে ভাব, সেই ভাবটা নষ্ট করে। কিন্তু যে সমস্ত হিংস্র দানবরূপী মানব এই পৃথিবীতে আছে, যারা হরিকথা শোনে না, তারা কখনোই দাম্ভিকতা ছাড়তে পারে না, অতএব সেই কুকুরের স্বভাব থাকতে মানে ছাড়তে পারে না, তাদের সেই কুকুরের মতো দাঁত দেখানো, একে অপরের প্রতি ঈর্ষা পরায়ণতা তারা করবেই করবে। তাদের যদি ব্রহ্মা এসেও নিষিদ্ধ করে তথাপি তারা ছাড়তে পারবে। তাহলে দেখুন যুধিষ্ঠির মহারাজ কেমন উদাহরণ দিলেন, যে যারা শান্তি অবলম্বন করতে কোনো অবস্থাতেই ইচ্ছুক নয় তারা কুকুরের মতো। হে মাধব, আমি জানতে চাই যে এই রূপ অবস্থা হলে আপনি কি করা উচিত বলে মনে করেন? এমন কি উপায় আছে যাতে আমরা অর্থ ও ধর্ম ও অর্থ থেকে বঞ্চিত না হই? হে পুরুষোত্তম, এই সংকটের সময় আপনি ছাড়া আমাদের আর কে বা পরামর্শ দেবে বলুন। আপনার মতো প্রিয় এবং আপনার মতো হিতৈষী এবং সমস্ত কর্মের পরিণাম জানা এমন কাউকে আমি এই লোকে আর দেখি না। দেখুন মাধবের প্রতি তাদের কেমন ভাব। যদিও যুধিষ্ঠির মহারাজ আদি কখনো কখনো ভগবানের মায়াতে ভুলে যেতেন যে এই কেশব তিনি সাক্ষাৎ পরমেশ্বর, কিন্তু যখন স্বাভাবিকভাবে থাকতেন তখন প্রভুকে মানে ভগবান বলেই জানতেন। এবারে বৈশম্পায়ন মহামুনি অপরদিকে পরীক্ষিতের পুত্র জনমেজয়কে এই মহাভারত শোনাচ্ছেন, তো তাই তিনি সেই জনমেজয়কে সম্বোধন করে বলছেন, হে রাজন, মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বললেন যে আমি উভয় পক্ষের হিতার্থে একবার কৌরব সভায় যাব এবং সেখানে আপনার মানে আপনার লাভের পথে কোনো বাধা যাতে না আসে সেজন্য আমি সন্ধি করার জন্য একবার চেষ্টা করব। তাহলে মনে করব, তাহলে সেটা যদি সেই সন্ধি স্থাপনা যদি আমি করতে পারি তাহলে আমি মনে করব যে আমি কোনো একটি পূর্ণ কার্য সুসম্পন্ন করলাম। তার উত্তরে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মাধব, আপনি যে সেখানে যাবেন তাতে কিন্তু আমার একেবারেই সম্মতি নেই, কারণ বহু যুক্তিপূর্ণ কথা বললেও সেই দুরাত্মা দুর্যোধন তা মেনে নেবে না। এখন ওখানে দুর্যোধনের অধীন সমস্ত রাজারাও একত্রিত আছেন, তাই সেখানে তাদের মধ্যে আপনার যাওয়া আমার ভালো বলে মনে হচ্ছে না। হে মাধব, আপনি গিয়ে সেখানে যদি অসম্মানিত হন, আপনি গিয়ে সেখানে যদি কষ্ট অনুভব করেন, তাহলে সমস্ত দেবতাদের সম্পত্তিও যদি আমাকে কেউ দিয়ে দেয়, হে মাধব, তুমি দুঃখিত হলে, তুমি কষ্ট পেলে, তুমি মনোবেদনা পেলে, তোমার কথা তারা যদি কেউ না মানে, তাহলে সেই দেবত্ব সম্পত্তি পেয়েও আমি কোনোদিন শান্তি অনুভব করতে পারবো না। হে কেশব, তুমি আমাদের মানে আত্মা, তুমি আমাদের এত প্রিয় যে আমরা কোনোদিন তা ভাষায় বর্ণনা করতে পারবো না। তাই হে কেশব, আমি চাই না সেই দুরাত্মাদের দ্বারা আপনি অনুতপ্ত বা কষ্ট বোধ করুন, তা আমরা কোনো মতেই চাই না। এবারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধর্মাত্মা যুধিষ্ঠির মহারাজের প্রত্যুত্তরে বললেন যে, হে মহারাজ, দুর্যোধন যে কত পাপী তা আমি জানি, কিন্তু আমরা যদি নিজে থেকে সমস্ত কথা স্পষ্টভাবে জানিয়ে দিই সেই সভাসদদের মধ্যে, রাজন্যবর্গের মধ্যে, তাহলে কেউই আমাদের দোষী করতে আর কোনোদিন পারবে না। আমার বিপদের কথা ভাবছেন, জিজ্ঞাসা চিন, আপনি এটাও জানেন যে সিংহের সামনে যেমন অন্য কোনো বন্য প্রাণী এক মুহূর্তের জন্য টিকতে পারে না, তেমনি আমি যদি ক্রুদ্ধ হই তাহলে কোনো রাজাই আমার সম্মুখীন হতে পারবে না। সুতরাং ওখানে যাওয়া আমার পক্ষে কোনো ক্ষতিকারক হবে না এবং নিরর্থকও নয় যাওয়াটা। কাজ সফল হতেও পারে, আবার না হতেও পারে। তা যদি না হয় তাহলে অন্ততপক্ষে আমরা নিন্দার কবল থেকে বেঁচে যাব। যদিও আমরা দূত প্রেরণ করেছিলাম মহারাজ দ্রুপদের শ্রেষ্ঠ জ্ঞানী সর্বদিক থেকে সুসম্পন্ন সেই ব্রাহ্মণ গিয়েছিলেন, তথাপি এখন যে যাচ্ছি আমি স্বেচ্ছায় যাচ্ছি, কারণ কৌরবরাও এক সূত্রে তোমার মা মানে আমার পিসিমা কুন্তী দেবীর সম্বন্ধে বা সম্পর্কে তারাও আমার আত্মীয়বর। সেই সূত্রে আমি সেই আত্মীয়গণ যাতে বদ না হয় সেজন্য আমি স্বেচ্ছায় যাচ্ছি। যুধিষ্ঠির মহারাজ তখন বললেন, হে ভগবান, আপনি যদি তাই উচিত মনে করেন তাহলে আপনি প্রসন্ন মনে কৌরবদের কাছে গমন করুন। আশা করি আপনাকে কার্য সফল করে কুশলে ফিরতে দেখব, আর আপনি ওখানে গিয়ে কৌরবদের শান্ত করুন যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। আপনি আমাদেরও জানেন আর সেই কৌরবদের সম্পর্কেও সুন্দরভাবে অবগত আছেন, সুতরাং আমাদের উভয় পক্ষের হিত কিসে হবে তা আপনি ভালোভাবেই জানেন। আপনি এমনই দূত যে আপনাকে তো বলার কিছু নেই, আপনি মানে সমস্ত মুনি ঋষিদের পর্যন্ত ধর্মকথা শ্রবণ করান, তাহলে আপনাকে আমি যে কিছু বলবো তাও উচিত নয়। তাই হে মাধব, আলাপ আলোচনাতেও আপনি সম্পূর্ণরূপে দক্ষ, অতএব যাতে আমাদের মঙ্গল হয় আপনি তাই করুন। ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বললেন, আমি সঞ্জয় ও আপনাদের উভয়ের যে কথাবার্তা হয়েছিল আমি তা শুনেছি, অতএব আমাকে কিছু আর না বললেও চলবে। আপনার বুদ্ধি ধর্মে আশ্রিত আর ওদের মনোভাব কপটতায় একেবারে পরিপূর্ণ, যা বিনা যুদ্ধে পাওয়া যায় আপনি সেটি ভালো বলে মনে করেন। ভগবান একটি কিন্তু লাগালেন, কিন্তু মহারাজ, ক্ষত্রিয়দের একটি স্বাভাবিক কর্ম, মানে আপনি যেটা চাইছেন এটা ক্ষত্রিয়দের স্বাভাবিক কর্ম নয়। আপনি যে নীতি, যে ন্যায়, যে শান্তি অবলম্বন করতে চাইছেন সেটা ব্রাহ্মণ বা সাধু উচিত, ব্রাহ্মণগণ বা সাধুরা এটা করতে ভালোবাসে। কিন্তু আশ্রমবাসীরা বলে থাকেন, আশ্রমবাসী মানে সাধু, সাধুরা বলে থাকেন যে ক্ষত্রিয়দের ভিক্ষা করা উচিত নয়। আপনি তো সেই সাধুদের বা ব্রাহ্মণের ধর্মকে অবলম্বন করে এক প্রকার ক্ষত্রিয় ধর্মকে বিসর্জন দিয়ে ভিক্ষা চাইছেন, এটাই তাৎপর্য। বিধাতা তাদের জন্য একই সনাতন ধর্ম বলেছেন যে ক্ষত্রিয়রা হয় সংগ্রামে জয়লাভ করবে নতুবা সংগ্রামে মৃত্যুকে বরণ করবে, এটা ক্ষত্রিয়দের জন্য শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু যে সমস্ত ক্ষত্রিয় কুল থেকে যে সমস্ত ব্যক্তিরা মহাত্মা হয়েছেন তখন কিন্তু তাদের জন্য সেই ক্ষত্রিয় উচিত ধর্ম আর থাকছে না, তখন সে সাধুদের ধর্মই, সাধুদের ধর্মে সে এসে পড়ল, সেই বৈষ্ণব ধর্মের যা করণীয় সেগুলোই সে করবে। ক্ষত্রিয়দের তাই হলো স্বধর্ম, আর দীনতা তাদের পক্ষে প্রশংসনীয় নয়। অত হে রাজন, দীনতার আশ্রয় গ্রহণ করলে ক্ষত্রিদের জীবিকা চলে না। ক্ষত্রিয়গণ সেই মাদুকুরি কেন করবে, ভিক্ষা কেন করবে? অতএব আপনিও পরাক্রমপূর্বক শত্রু দমন করুন, আর সেই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত লোভী, যার কোনো শেষ নেই এত পরিমাণে তাদের লোভ। বহুদিন ধরে অন্যান্য রাজাদের সঙ্গে সুব্যবহার করে কপটতার মাধ্যমে সেই অন্যান্য রাজাদের সঙ্গে সে বন্ধুত্ব স্থাপনা করে নিজের দল ভারী করে মানে শক্তি সম্পন্ন হয়ে উঠেছে, আর সেই সঙ্গে সে ভীষ্ম, কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য দুঃশাসন, শকুনি, কর্ণ, দুষ্ট দুঃশাসন তাদের সঙ্গে আছে, সেই দুষ্টের সঙ্গে আছে। অতএব সে নিজেকে অনেক শক্তিশালী বলে মনে করছে, আর সে আপনার রাজ্যাদি দেওয়ার কথা তো দূরের কথা, আরও দখল করার চিন্তাধারার মধ্যে দিন ব্যয়িত করছে। অতএব হে রাজন, এইরূপ কুটিল স্বভাব স্বভাব ব্যক্তির পক্ষে বা সঙ্গে সন্ধি করা চেষ্টা করবেন না। সে তো মহাকুটিল, তার সঙ্গে আপনি সন্ধি করার প্রস্তাব রেখেছেন ঠিক আছে, নিন্দার কবল থেকে আপনি বেঁচে যাবেন, কিন্তু এই প্রকার দুষ্ট ব্যক্তির সঙ্গে সন্ধি করা কদাপি কখনোই কোনো অবস্থাতেই উচিত নয়। শুধু আপনারই নয়, এই দুরাত্মা দুষ্ট দুর্যোধন তো সমস্ত লোকেরই বদ্ধ। আর যখন পাশা খেলা হয়েছিল, সেই দুঃশাসন দ্রৌপদীকে ক্রন্দনরতা অসহায় অবস্থায়, রজস্বলা অবস্থায় তার কেশ আকর্ষণ করে রাজসভায় টেনে এনেছে। তখন দুর্যোধন বারংবার ভীষ্ম ও দ্রোণের সামনে তাকে, মানে দ্রৌপদীকে, গাভী বলেছিল। সেই সময় আপনি আপনার মহাপরাক্রমশালী ভ্রাতাদের বাধা দেন, আর ধর্মপাশে বাধা থাকায় তখন তারা এর কোনো প্রতিকার করতেও পারেননি। কিন্তু দুষ্ট এবং অধম ব্যক্তিকে সর্বদা বধ করাই উচিত। এদের যদি ধর্ম যদি সর্বতের সঙ্গে গুলেও খাওয়ানো হয়, এদের ধর্মজ্ঞান হয় না। অতএব আপনি কোনো চিন্তা না করে ওকে বধ করুন, এতেই মঙ্গল, সমস্ত পৃথিবীর মঙ্গল। তবে আপনি যে পিতৃতুল্য ধৃতরাষ্ট্র এবং পিতামহ ভীষ্মের প্রতি সর্বদা বিনয় ভাব প্রদর্শন করান, এটা আপনার উচিত, এটা আপনি ঠিকই করেছেন, তা আপনার পক্ষে এটা যোগ্য কাজ, তাদের সম্মান প্রদর্শন করান। আমি কৌরব সভায় গিয়ে সমস্ত রাজাদের সামনে আপনার গুণাবলী কীর্তন করব, প্রকাশ করব। আর দুরাত্মা দুর্যোধনের যত দোষ তা আমি সেই সভার মধ্যেই বলব। ভগবান তো কাউকে ভয় করে কথা বলবেন, বিদুর কাউকে ভয় করে কথা বলবেন, এর তো কোনো স্বার্থ নেই। তো যাদের কোনো কার্যে স্বার্থ থাকে ওরাই মিনিয়ে মিনিয়ে কথা বলে, যাদের স্বার্থ নেই তারা একজনকে পরোয়া কেন করবে, এ তো স্বাভাবিক কথা। আর ধর্ম ও অর্থের প্রতিকূল কথাও আমি তাদের বলব, শান্তির কথা বললেও আপনার অপযশ হবে না। সব রাজাই অন্ধ ধৃতরাষ্ট্র এবং কৌরবদেরই নিন্দা করবেন, আমি এমনভাবেই বর্ণন করব। আমি কৌরবদের কাছে গিয়ে এমনভাবে সন্ধির কথা বলবো যাতে আপনার স্বার্থ সাধনে কোনো ত্রুটি না থাকে, আপনার পক্ষে থেকে কোনো প্রকার ত্রুটি যাতে না থাকে। তাছাড়া আমি ওদের গতিবিধিও জেনে নেব, তারা কি করতে চায়, তাদের মন্তব্য কি, তারা কি কি প্রস্তুতি নিয়েছে, আমি সব কিছু জেনে আসব। আমার তো মনে হয় শত্রুদের সঙ্গে আমাদের যুদ্ধ হবেই, ভগবান তো সব কিছুই জানেন, তিনিই তো করাচ্ছেন। আমি সেই রকম লক্ষণই দেখছি। অতএব আপনারা, আমি তো যাব আগামী কল্লো, কিন্তু আজ থেকেই আপনি সমস্ত বীরদের একত্র হয়ে একত্রিত করে শস্ত্র যন্ত্র কবচ রথ হাতি এবং ঘোড়া আদি প্রস্তুত করুন, তাছাড়া যুদ্ধ উপযোগী সমস্ত সামগ্রীও একত্রিত করে ফেলুন। এটা জেনে রাখুন, যতক্ষণ দুর্যোধন জীবিত থাকবে ও কোনোভাবেই আপনাদের কিছুই দেবে না, এ একেবারে দৃঢ় নিশ্চিত, আপনি জেনে রাখুন। আমি কেবল যাচ্ছি নিয়ম পালন করার জন্য, যাতে ইতিহাস আপনাদের কাউকে নিন্দা না করতে পারে। এবারে ধর্মরাজের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে গেল, কিন্তু আজ এই অধ্যায়টি এত অদ্ভুত যে ভীমসেন জীবনে কোনোদিন বোধ হয় নম্র ভাব দেখায়। তিনি যাওয়ার সময় ভীমসেনের সঙ্গে দেখা করে যাচ্ছেন, তা ভীমসেন নম্র ভাব দেখাচ্ছেন, কেমন যে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র পর্যন্ত চকিত হয়ে গেলেন। ভীমসেনের কাছে গেলে ভীমসেন বললেন, হে মধুসূদন, আপনি কৌরবদের এমন কথা বলবেন যাতে তারা সন্ধি করতে প্রস্তুত হয়ে যান। মানে ভীমসেনের মুখে একেবারে উল্টো কথা, যা কেউ কখনো কোনোদিন কোনো অবস্থাতেই শোনেন। আপনি এমন কথা বলবেন যাতে সন্ধিটা হয়ে যায়, যুদ্ধ টুদ্ধ না হয়। এবং ওদের যুদ্ধের কথা বলে ভীতি প্রদর্শন করবেন না, সন্ধির কথাই বলবেন। কেশব মাথাটা নাড়ছেন, বলছেন, এ আজকে কি শরবত খেলো ঠান্ডা ঠান্ডা নাকি? এমন কথা তো জীবনে বলে না, বোধ হয় মানে আবহাওয়াটা এইরকম ঠান্ডাই ছিল। আর দুর্যোধন অত্যন্ত অসহনশীল, ক্রোধী, অদূরদর্শী, নিষ্ঠুর, নিন্দুক এবং হিংসুটে। সে মরে গেলেও নিজের জেদ কিন্তু ছাড়বে না। হে কেশব, গ্রীষ্মকালে দাবানল হলে, মানে গ্রীষ্মকালে যখন দাবানলের সৃষ্টি হয়, অন্য সময় হলে তো একটু আগুনটা ধীরে ধীরে লাগে বর্ষার দিনে বা শীতের দিনে, আর গ্রীষ্মকালে তো মানে যেগুলো হরা ভরা বৃক্ষ সেগুলোও প্রায় শুষ্ক প্রায় হয়ে থাকে, রাতের অপেক্ষা করে। তা সেই গ্রীষ্মকালে যেমন দাবানল হলে সমস্ত বনকে দেখতে দেখতে একেবারে ভস্মীভূত করে ফেলে, তেমনি দুর্যোধনের ক্রোধে একদিন সমস্ত ভরতবংশ নষ্ট হয়ে যাবে। তাই হে কেশব, কলি মুদাবর্ত, জনমেজয়, বহুল, বসু, অজাবিন্ধু এবং রুষধ্রিক, অর্কজ, ধৌতমূলক, হয়গ্রীব, বর্জু, বাহু, পুরুরবা, সহজ, বৃষধ্বজ, ধারণ, বিগাহন এবং সম, এই 18 জন রাজা এইভাবেই নিজেদের আত্মীয় স্বজন বন্ধুদের সংহার করেছিলেন। পূর্ব ইতিহাস বলছে যে তারাও নিজেদের ভুলক্রমে নিজেদের সেই বংশই নাশ করেছিল, এই 18 জন রাজা। এরাও এই দুর্যোধনের মতো দুষ্ট ছিল। এবং কুরুবংশীয়দের সংহারের সময় এসেছে, তাই কালগতি চক্রে এই কুলাঙ্গার পাপাত্মা দুর্যোধনের জন্ম হয়েছে। সুতরাং আপনি মিষ্ট ও কোমল বাক্যে ওদের ধর্ম ও অর্থযুক্ত হিতের কথা বলবেন, দেখবেন সেই কথা যেন তাদের মনোমত হয়। একদম শান্ত স্বরে বলছেন, ভীমসেন এমন কোনোদিন বলেন না। আমরা সকলেই দুর্যোধনের বশ্যতা স্বীকার করতে রাজি আছি, ভীম বলছেন এই কথা, যাতে ভরতবংশের বিনাশ না হয়। সেই জন্য আপনি কৌরব সভায় গিয়ে আমাদের পরম শ্রদ্ধেয় পিতামহ এবং অন্যান্য সভাসদদের বলবেন যে তারা যেন এমন কিছু করেন যাতে আমাদের ভ্রাতাদের মধ্যে ভালোবাসা থাকে এবং দুর্যোধন শান্ত হয়। তা ভগবান মনে মনে খুব হাসছিলেন। এবার হাসিটা তো প্রথমে মনে হয়, তারপরে মুখে আসে। তা ভগবানের মুখে হাসি এসে, আর অপরদিকে এই ব্যাখ্যাটি বৈশম্পায়ন মুনি জনমেজয়কে বলছেন, হে রাজন, ভীমসেনের কাছে এই রকম কখনো নম্র ভাষা কেউ কোনোদিন শোনেনি, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই নম্র ভাষা শুনলেন। সুতরাং তার কথা শুনে শ্রীকৃষ্ণ মানে হেসে ফেললেন, হেসে ফেলে বললেন, আর ভীমসেন চিন্তা করছেন যে আমি এত সুন্দর কথা বললাম আর ভগবান হাসছেন। তাই হেসে বলছেন যে ভীমসেনকে উত্তেজিত করার জন্য বললেন ভগবান, ভগবান বললেন যে হে ভীমসেন, তুমি তো অতীতে সর্বদাই এই কুরুর, ধৃতরাষ্ট্র ও পুত্রদের বধ করার জন্য যুদ্ধ করতেই সর্বদা প্রস্তুত ছিলে, তাছাড়া তুমি তোমার ভাইদের সামনে গদা তুলে প্রতিজ্ঞা করেছ যে তুমি সেই রণভূমিতে যুদ্ধক্ষেত্রে গদা দিয়ে দেশ দূষিত দুর্যোধনকে বধ করবে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু এখন দেখছি যে যুদ্ধের সময় যত কাছাকাছি এসে উপস্থিত হচ্ছে তা তোমার তো দেখছি উল্টো দশা হচ্ছে। যেমন যুদ্ধ উন্মুখ বীরদের যুদ্ধের সময় উৎসাহে ভাটা পড়ে যায়, তা তেমনি তুমি যুদ্ধে ভয় পাচ্ছ আর ভয়ে তুমি এই সমস্ত কথা বলছো, এ তো অত্যন্ত দুঃখের কথা। এই সময় তুমি নপুংসকদের মতো কথা বলছো। কৃষ্ণ যদিও বোধহয় সারা জীবনে এই বোধহয় কয়েকটি মানে পংক্তি ভীমসেন মানে ভালো কথা বললে সাধু উচিত, সেটাকে কৃষ্ণ গিয়ে আবার জ্বালিয়ে দিল গাঠ, তুমি তো হিজড়ার মতো কথা বলছো হে, যুদ্ধের সময় তখন তুমি ভয়ে এই সমস্ত কথা বলছো। হে ভরত নন্দন, তুমি তোমার কুল জন্ম এবং কর্মের উপর দৃষ্টি রেখে সোজা হয়ে দাঁড়াও, তুমি তো এখনই হেলিয়ে পড়েছ যুদ্ধ করার আগে, কোনো কিছুর জন্য বৃথা দুঃখ করো না, নিজ ক্ষত্রিয় উচিত কর্মে সজাগ থাকো, তোমার মনে যে এই সময় বন্ধুবাদের জন্য গ্লানি উৎপন্ন হয়েছে তা তোমার যোগ্য নয়, কারণ ক্ষত্রিয়রা যা পুরুষার্থ দ্বারা লাভ করেন না তা তারা ভোগও করেন না। ভীমসেনের গা তো জ্বলে উঠল। ভীমসেন ক্রোধিত হয়ে তিনি বললেন, হে বাসুদেব, আমি অন্য কিছু বলতে চাইছিলাম, আপনি তা অন্যরকম বুঝে ফেলেছেন। এবারে রাগ হচ্ছে, আমার বল এবং আমার পুরুষার্থ অন্য কোনো পুরুষের পরাক্রমের থেকে কোনো অংশে কম নয়, নিজ মুখে নিজের গর্ব করা উচিত নয়, সৎপুরুষদের পক্ষে তা উচিত হয় না, কিন্তু আপনি আমার পুরুষার্থে ঘা দিয়ে কথা বলেছেন, নিন্দা করেছেন, তাই আমাকে নিজের বলের কথা আমার নিজের মুখে বর্ণন করতে হচ্ছে। তখন ভীমসেন ক্রোধিত হয়ে মানে হাত দুটোকে এইভাবে তুলেছে, তুলে বলছেন, দেখুন লৌহ দণ্ডের ন্যায় শক্ত মোটা আমার এই হাত দুটিকে আপনি ভালো করে দেখুন। ভীম এবার ক্রোধিত হয়ে, ভালো করে আপনি দেখুন, এর কবলে পড়ে কেউ কখনো ফিরে যাবে? এমন কাউকে তো আমি দেখি না যে আমার এই বাহুর মধ্যে একবার যদি কেউ এসে যায় তার শরীরে আর প্রাণ থাকবে। আমি যাকে আক্রমণ করব ইন্দ্রেরও সাধ্য নেই যে তাকে রক্ষা করব। আমি যখন পরাক্রমশালী রাজাদের পরাস্ত করে আমাদের অধীনে করেছিলাম, যখন সে পশ্চিম দিকে না কোন দিকে যুদ্ধ করতে গিয়েছিল রাষ্ট্রীয় যজ্ঞের মানে পূর্বে, সে সময়ের কথা বলছি, আপনি কি সেই সমস্ত রাজাদের যেভাবে আমি পরাক্রম করেছিলাম তা আপনি ভুলে গেছেন? মানে পরিষ্কার কথা, ভীমসেন এবার ক্রোধিত হয়ে গেছে, যদি সমস্ত পৃথিবী আমার উপর ক্রুদ্ধ হয়ে ঝাঁপিয়েও পড়ে তবুও আমি ভয় পাই, আপনি আমাকে নপুংসক বললেন, আমি সৌহার্দ্যের জন্যই শান্তির কথা বলেছি, আমি দয়াপরবশ হয়ে সব কষ্ট সহ্য করতে চাই এবং তাই ভরতবংশের বিনাশ হোক তা আমি চাই না, সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছি, আপনি আমাকে হিজড়া বলে বসে রইলেন। ভগবান কৃষ্ণচন্দ্র ভেতরে ভেতরে খুব হাসছিলেন, আবার বলছেন, ভগবান বলছেন, হে ভীমসেন, আমি তোমার মনের ভাব জানার জন্যই ভালোবেসে এই কথাটা বললাম। ভীমসেন কিন্তু আবার একটু পরে শান্ত হয়ে যায়, নিজের বুদ্ধি বা ক্রোধ দেখাতে এ কথা বলিনি, তোমার মনের পরিস্থিতিটা কি সেটা জানার জন্য আমি তোমাকে নপুংসক বলেছি। আমি তোমার প্রভাব এবং তোমার পরাক্রম, তোমার বাহুর যে বৈভব তা আমি খুব ভালোভাবেই জানি, তোমাকে আমি অসম্মান করতে পারি কি বলো? ভীমসেন একটু ঠান্ডা হলো। কাল মানে আগামী কল্য আমি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তোমাদের স্বার্থ রক্ষার জন্য সন্ধির চেষ্টা করব। তিনি যদি সন্ধির প্রস্তাব মেনে নেন তাহলে আমার যশ হবে, আপনাদের কাজ হবে এবং ওদেরও খুব উপকার হবে। আমার যদি আর যদি অহংকার বশত ওরা মানে কৌরবরা আমার কথা যদি মেনে না নেন তাহলে ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হতে হবে। অতএব হে ভীমসেন, এই যুদ্ধের সমস্ত দায়িত্ব তোমাকে বা অর্জুনকেই বহন করতে হবে, তুমি জেনে রেখো। অন্য সকলে তোমাদের নির্দেশ পালন করবে। যুদ্ধ হলে আমি অর্জুনের রথের সারথি হব, এটা অর্জুনেরও ইচ্ছা বা দেবতাদের এই প্রকার আদেশও আছে। এতে তুমি ভেবো না যে আমি যুদ্ধ করার ভয়ে গিয়ে রথের সারথি হয়েছি, এই কথা যেন তুমি মনে করো না। তাই তুমি যখন কাপুরুষের মতো কথা বলছিলে তখন তোমার চিন্তার উপর আমার একটু সন্দেহ হচ্ছিল যে ভীমসেনই যদি এখন সাধু নিয়ে মালা সাধু হয়ে মালা জপ করে তাহলে তো হয়েছে যুদ্ধ, তাই তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম আমি। সেই জন্য আমি ওই সব কথা বলে তোমার তেজকে বৃদ্ধি করে দিয়েছি। অর্জুন তখন বললেন, এবার ভীমসেনের সঙ্গে সাক্ষাৎ হলো, এবারে অর্জুন বলছেন যে শ্রীকৃষ্ণ যা বলার ছিল মহারাজ যুধিষ্ঠির সেসব বলে দিয়েছে, আপনাকে যা যা বলার কথা ছিল সেগুলো আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মাত্মা যুধিষ্ঠির মহোদয় তিনি বলে দিয়েছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে লোভ এবং মোহের জন্য ধৃতরাষ্ট্রের সঙ্গে সন্ধি করা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু কোনো কাজ ঠিকমতো করলে তা অনেক সময় সফলও হয়, আপনি চেষ্টা করুন। অতএব আপনি এমন কিছু করুন যাতে সন্ধিই হয়, আপনি যা ভাবছেন আমরা তাই সমর্থন করি, কিন্তু যিনি ধর্মরাজের ঐশ্বর্য দেখে সহ্য করতে পারেননি, সেই কপট দূত ক্রীড়া করেছিলেন তার বৈভব দেখে, সেই কপট দূতে কুটিল উপায়ে তার রাজ্য সম্পদ হরণ করেছে সেই কৌরবরা, সেই দুরাত্মা দুর্যোধন কি তার পুত্র পৌত্র বন্ধু বান্ধব সহ মৃত্যুমুখে প্রেরণের যোগ্য নয়? আপনি চিন্তা করুন কেশব, আমরা তাদের সঙ্গে সন্ধি করতে যাচ্ছি, এতে আমারও মত আছে, কিন্তু তারা এমন কুটিল এমন ব্যবহার আমাদের সঙ্গে করেছে, আমি তো মনে করি তার জ্ঞাতি গোষ্ঠী সঙ্গে একেবারে নিঃশেষ করে দেওয়া উচিত। ওই পাপী সবার মধ্যে যেভাবে আমাদের প্রাণপ্রিয়া দ্রৌপদীকে অসম্মানিত করে কষ্ট দিয়েছিল তা তো আপনি জানেন, আমরা তাও সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না যে সেই দুরাত্মা দুর্যোধন এখন পাণ্ডবদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এ আমার মনে হচ্ছে না। কেশব, আপনি যাচ্ছেন যান, কিন্তু আমার মনে বলে না যে ওই দুরাত্মা ব্যক্তি কোনোদিন ভালো হয়। যেমন একটি উদাহরণ দিলেন ধনুর্ধারী অর্জুন, যেমন ঊষর জমিতে বীজ বপন করে কেউ কি অঙ্কুরিত হওয়ার আশা করেন? ঊষর ভূমিতে কিছুই হয় না, সে একেবারে খার লবণাক্ত মাটি হয়, তাতে কিছু বীজ বপন করলে মানে সে কোনোদিন অঙ্কুরিত হয় না। তা সেই প্রকার সুতরাং আপনি যা ভালো মনে করেন এবং পাণ্ডবদের যাতে ভালো হয় সেই কাজ আপনি করুন, আমরা কি করব আপনি তাও বলুন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, হে মহাবাহ অর্জুন, তুমি ঠিক কথাই বলেছ, আমি যাতে কৌরব ও পাণ্ডবদের মঙ্গল হয় সেই কাজই করব, এতে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু প্রারব্ধ বদল করা কিন্তু আমার কাজ নয়। প্রভু কিন্তু এখানে মানে ভগবতত্বটা দেখালেন যে যেটা ভালো হয় আমি করার চেষ্টা করব, কিন্তু বিধির বিধানকে কিন্তু আমি খণ্ডন করব না। তার মানে প্রভু খণ্ডন করতে পারেন, এর কথা তো এটাই হলো। কিন্তু প্রভু কখনো বিধির বিধানের উপরে হস্তক্ষেপ করেন না। দুরাত্মা দুর্যোধন ধর্ম ও লোক উভয়ই জলাঞ্জলি দিয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে, মহা অত্যাচারী হয়ে উঠেছে। এইরূপ কর্ম করেও সে অনুতপ্ত নয়। যারা পাপী নির্লজ্জ, একটু পূর্বেই যেটা গেল, এরা মানে কখনো নিজের মান সম্মানও বোঝে না, আর লোকের মান সম্মান নষ্ট করতেও তাদের কোনো দ্বিধা বোধ হয় না। অপরপক্ষে তার পরামর্শদাতারা শকুনি, কর্ণ এবং দুঃশাসন তার সেই পাপবুদ্ধিতে আরও বৃদ্ধি করে তুলেছে। সুতরাং অর্ধেক রাজ্য দিয়ে তারা শান্ত হবে না, তারা দিতে চাইবে না, সপরিবারে ধ্বংসপ্রাপ্ত হলেই তারা শান্ত হবে। হে অর্জুন, তোমার তো দুর্যোধনের মন ও আমার চিন্তাধারা জানা আছে, তাহলে আমার থেকে কেন তুমি ভয় পাচ্ছ? আর আমার কি হবে? আমার কিছুই হবে না, সেই কৌরবরা তো সাধারণ, সমগ্র পৃথিবীর রাজারাও আমার সম্মুখে দাঁড়াতে সমর্থ নয়। পৃথিবীর ভার লাঘব করার জন্য দেবতারা অবতীর্ণ হয়েছেন, তাদের দিব্য বিধানও তুমি জানো, তাহলে বলো ওদের সঙ্গে সন্ধি হবে কিভাবে? তারা সব দুর্মদ, আর বিধির বিধানই এমন যে পৃথিবীর ভার লাঘব করার জন্য কিছু কিছু রাজা তারা দেবতা রূপে জন্মগ্রহণ করেছে, তুমি জানো এগুলো সব। কিন্তু সেই সন্ধি হবে কি করে? হবে না, এ তো আমরা ইতিহাসের বুকে যাতে মানে তোমাদের কারোই কোনো দোষ কেউ না দেখতে পায় সেজন্য একটি নিয়ম পুরো করা হচ্ছে। তবুও আমাকে সর্বপ্রকারে ধর্মরাজের নির্দেশ তো পালন করতেই হবে। এবারে নকুলের সঙ্গে দেখা হচ্ছে, সকলেই আছেন মানে নকুলের সঙ্গে কথাবার্তা হচ্ছে। নকুল বলছেন, হে কেশব, ধর্মরাজ আপনাকে অনেক কিছু বলে দিয়েছেন, আপনি সেসব শুনেছেন। ভীমসেন ও সন্ধির কথা বলে পরে তার বাহুবলের বর্ণনা দিয়েছে, এইভাবে অর্জুনও যা বলেছেন তা আপনি শুনেছেন এবং আপনার মতামতও আপনি ব্যক্ত করেছেন, তা আমি শুনেছি। অতএব হে পুরুষোত্তম, এইসব কথা ছেড়ে আপনি শত্রুদের মতামত জেনে যা করা উচিত তাই করবেন, আপনি যা করবেন সেটাই সকলে মেনে নেবে। আপনার বিরুদ্ধ আচরণ বা আপনার কথা তো আমরা কখনো কেউ ফেলি না, অতএব আপনি যা ভালো হয় তাই করবেন। হে শ্রীকৃষ্ণ, আমাদের বনবাস ও অজ্ঞাতবাসের সময় যে চিন্তাধারা ছিল, এখন সেই চিন্তাধারা পৃথক। বনে থাকাকালীন আমাদের রাজ্য পাওয়ার এত আকাঙ্ক্ষা ছিল না যত আকাঙ্ক্ষা এখন হয়েছে। পরে আপনি কৌরব সভায় গিয়ে আগে সন্ধির কথাই বলবেন, তাতেও যদি না হয় পরে যুদ্ধের ভয় দেখাবেন এবং এমনভাবে বলবেন যাতে অল্পবুদ্ধি দুর্যোধন মনে ব্যথা না পায়। নকুল এই কথা বলছে যে দুর্যোধন যেন দুঃখিত না হয়। আপনি চিন্তা করে দেখুন, এমন কোনো ব্যক্তি আছেন যিনি রণভূমিতে মহারাজ যুধিষ্ঠির, মহাবলী ভীমসেন, অর্জুন, সহদেব, আপনি মানে ভগবান শ্রীকৃষ্ণ, চন্দ্র, বলরাম, সাত্যকী, বিরাট, উত্তর, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, কাশীরাজ, চেদিরাজ, ধৃষ্টকেতু ও আমার সামনে কে দাঁড়াতে পারবে? আপনার কথায় বিদুর, ভীষ্ম, দ্রোণ এবং বাল্লিক একথা তারা বুঝতে পারবেন যে কিসে কৌরবদের মঙ্গল, তারা ধার্মিক। তাহলে তারা রাজা ধৃতরাষ্ট্র এবং পরামর্শদাতা সহ দুর্যোধনকে সব বুঝিয়ে বলবেন বলে আশা করি। এবারে সর্বকনিষ্ঠ ভ্রাতা পাণ্ডবদের সহদেব বললেন। সহদেব কিন্তু সকলের থেকে ক্রোধী বলে এখানে বোঝা যাচ্ছে, মানে পরাক্রমশালী, সে কোনো অংশেই কম নয়। তার চার ভ্রাতারা এই কথা বলল, আর সর্বকনিষ্ঠ ভ্রাতা সহদেব সে বললেন কি, মহারাজ সনাতন ধর্মের কথাই আপনাকে বলেছেন হে কেশব, কিন্তু আপনি দেখবেন যাতে যুদ্ধটাই হয়, আমি অন্য কিছু চাই না। কৌরবরা সন্ধি করতে চাইলেও আপনি যুদ্ধ করার জন্যই পথ প্রশস্ত করবেন। হে শ্রীকৃষ্ণ, সভাস্থলে দ্রৌপদীর যে দুর্গতি করা হয়েছিল তাই দেখে আমার দুর্যোধনের উপর যে ক্রোধ জন্ম নিয়েছে তা ওর প্রাণ নাশ না হলে, তার প্রাণ নাশ না করলে আমি শান্তি পাব না। অতএব ওই সন্ধির প্রস্তাব আপনি রাখবেন না, যাতে যুদ্ধ হয় সেই প্রস্তাবই আপনি রাখবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজন্যবর্গ তারা তো মানে একেবারে তৈরি, এখন হলে এখনই যুদ্ধ করবে। সাত্যকী বলে উঠলেন, মানে চিৎকার করে এই সহদেবকে বললেন, হে মহাবাহ, না ভগবানকে বলছেন হে মহাবাহ, মহামতি সহদেব ঠিক কথাই বলেছেন, এই যুদ্ধই হওয়া উচিত। এর এবং আমার ক্রোধ শান্ত হবে দুর্যোধনের মৃত্যু হলে, তার বিনাশ হলে। বীরগণ, সহদেব যা বলেছেন প্রকৃতপক্ষে সব যোদ্ধাদের সেই মত। এবার অন্যান্য রাজারা যারা ছিল, যে যা তরোয়াল বের করে উপরের দিকে করে বলছেন, আমরা সব সহদেব যা বলছে সেটাই মেনে নিলাম। সহদেবের জয় জয়কার হতে লাগলো সবার মধ্যে। সাত্যকীর কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত যোদ্ধাগণ অহংকার, মানে ভয়ঙ্কর সিংহনাদ করে উঠলেন যে সহদেবই সাধু, সহদেব ঠিক কথা বলেছেন, কোনো সন্ধিটন্দি হবে না। সেই যুদ্ধে উৎসুক বীররা সাধু সাধু বলে এই সাত্যকীকে আর সহদেবকে তারা মানে একেবারে মত সমর্থন করলেন, নিজেদের বললেন আমরাও তোমাদের দলে আছি। এটাই ঠিক, এই দুষ্টদের সঙ্গে কেউ কখনো সন্ধি করে? এরা মানে যে পাপ হয়তো কারো দ্বারা হয়ে যায়, কিন্তু এরা পাপ অপরাধ যা কিছু আছে তার মানে সীমাকে একেবারে লঙ্ঘন করে বহু দূর এগিয়ে গেছে। তাদের হাত পা কেটে ছোট করে দিতে হবে, তাদের হত্যা করতে হবে, এদের বিনাশ হওয়া প্রয়োজন। সকলে এই মত ব্যক্ত করলেন। আর অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, ঠিক আছে তাহলে আজকে সময় হয়ে গেছে, আজকে আমাদের সব মানে চিন্তাধারা এখানেই বিরাম দিই, আমি আগামী কল্য মানে খুব তাড়াতাড়ি করেই সেই কৌরবদের হস্তিনাপুরে যাব এবং সেখানে গিয়ে আমি সমস্ত বিষয় তাদের শ্রবণ করাব। অতএব এবারে আগামী দিন যা গিয়ে ভগবান যা যা করবেন আমরা সেগুলো আগামী দিনই শ্রবণ করব। আজকের দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গিরীন্দ্রবিহারী ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।